بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا، إن أكرمكم عند الله أتقاكم. عن جزمة بنت وهاب رضي الله تعالى عنه قالت حضرت رسول الله صلى الله عليه وسلم في أناس وهو يقول هممت أن أنهى عن الغيلة فنظرت في الروم والفارس فإذا هم يغيلون أولادهم فلا يضر أولادهم بذلك شيء ثم سأله عن العزل فقال النبي صلى الله عليه وسلم العزل هو الوعد الخفي وهي وإذا الموءودة سئلت. أذكر الجمعة উপস্থিত রয়েছেন সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ, যাবতীয় গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রতি জুমার মতো আজকের জুমায়ও কবুল করেছেন। বিধায় আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইসলামে নারী অধিকার ও বর্তমান প্রেক্ষাপট। বর্তমান সময়ে এ বিষয়টা অনেকেরই কাছে খুবই গুরুত্বপূর্ণ, আবার এ বিষয়টা অনেকেরই কাছে অনেকটাই সন্দেহের ব্যাপার। কারণ বর্তমান সময়ে যারা নারীবাদী আন্দোলনে সম্পৃক্ত রয়েছেন তারা সবচেয়ে বেশি ইসলামের দিকে তির্যক চিহ্ন উপস্থাপন করে থাকে এই নারী অধিকারকে কেন্দ্র করে। সেটা হতে পারে তাদের না জানার কারণে, অথবা জেনেও হটকারিতার কারণে, অথবা শয়তানি করে হতে পারে। এই জন্য আমি আপনাদের সামনে আজকের দিনে পারলে শেষ করতে পারলে আলহামদুলিল্লাহ, না পারলে আমি নারী অধিকার সম্পর্কে এ বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। অমা তাওফিকে ইল্লা বিল্লাহ। এ বিষয়ে যে সকল ক্ষেত্রে ইসলামের শত্রুরা বা যে সকল ক্ষেত্রে নাস্তিক্যবাদীরা বা যে সকল ক্ষেত্রে সেকুলারেরা ইসলামকে সবচেয়ে বেশি দোষারোপ করে থাকে, সে বিষয়গুলো হল নারীর ব্যাপারে। এবং নারী অধিকারের ব্যাপারে যে বিষয়গুলো নিয়ে ব্যাপক সমালোচনা হয়, মূলত সে বিষয়গুলোকে আমরা আলোচনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং সেই সাথে সমালোচনার জায়গাগুলো কোনগুলো, এই জায়গাগুলো উপস্থাপন করব এবং তা স্বল্প পরিসরে হলেও তার সমাধান ব্যক্ত করার চেষ্টা করব। আমার বিচারে বা আমার বিশ্লেষণে নারী অধিকারকে ছয় ভাগে ভাগ করা যেতে পারে। প্রথমত নারীর জন্মগত অধিকার, দ্বিতীয় নারীর প্রতিপালনের অধিকার, তৃতীয় নারীর শিক্ষার অধিকার, চতুর্থ নারীর অর্থনৈতিক অধিকার, পঞ্চম নারীর বৈবাহিক অধিকার, ষষ্ঠ নারীর তালাকের অধিকার। তো এ বিষয়গুলো নিয়েই সাধারণত সমালোচকরা ইসলামের সমালোচনা করে থাকেন। তো সেই সমালোচনাগুলো আদৌ যৌক্তিক কি অযৌক্তিক, এ বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করব। আর বিশেষ করে নারীবাদী আন্দোলনের প্রবক্তা যারা, তারা হয়তোবা সতী সাধবী যে নারীগুলো রয়েছে, আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়ে থাকে। আপনারা সকলেই জানেন বা সকলেই অবগত আছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এই নারী জাতির কোনো মূল্যায়ন ছিল না। একজন পুরুষ চাইলে 10টি উপপত্নী রাখতে পারত, অর্থাৎ উপবউ রাখতে পারত। একজন স্ত্রী আছে, তার সঙ্গে শুধু দেহ ভোগ করার জন্য আরো 10টি মহিলাকে তারা রাখতে পারত। অনুরূপভাবে যে কোনো মহিলাকে যে কোনো জায়গায় যে কোনো কাজে বিক্রি করতে পারত, যে কোনো ব্যক্তির কাছে তারা বিক্রি করতে পারত। এমনকি যদি কোনো মহিলার ঋতুস্রাব হতো তাহলে সেই মহিলাকে বাড়ি থেকে বের করে দেওয়া হতো, বাড়ির থেকে অনেক দূরে কোথাও একটা তাবু খেটে রেখে আসা হতো, সেখানে না থাকতো তার খাবার, না থাকতো তার পরিচর্যা, না থাকতো পানীয়। এই সবগুলো ছিল জাহিলি জামানার নমুনা বা এই সবগুলো ছিল জাহিলি জামানার কাজ। কিন্তু ইসলাম এসে নারীদেরকে তাদের অপমান থেকে, তাদের লাঞ্ছনা থেকে ইসলাম এসে তাদেরকে মুক্তি দিলেন। এবং জাহিলি জামানায় নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো। এমনকি যদি কোনো গর্ভে নারী সন্তান রয়েছে, এটা যদি সেই সময়ের সমাজপতিরা জানতে পারত তাহলে মায়ের পেট থেকে বাচ্চাকে বের করার ব্যবস্থা করত, অথবা মা এবং বাচ্চা দুজনকেই হত্যা করা হতো। কিন্তু ইসলামের যুগ যখন চলে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসলেন তাদেরকে মুক্তি দেবার জন্যই। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা, হে মানব জাতি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন, এক আত্মা থেকে সৃষ্টি করেছেন এবং জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তো এক আত্মা থেকে সৃষ্টি করলেন, এর থেকে কি বোঝা যায়? যে নারী এবং পুরুষ একই আত্মা থেকে এসেছে। তো ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এবং তোমরা যে বিষয়ে একে অপরকে বিতর্ক করো সেই বিষয়ে আল্লাহ তাআলাকে ভয় করো, এবং আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, নিশ্চয়ই তিনি তোমাদের উপরে সংরক্ষক। তাহলে আল্লাহ তাআলা এক আত্মা থেকে জোড়ায় জোড়ায় মানুষকে পৃথিবীতে পাঠালেন। আত্মা ছিল একটা, সেটি হলো আদম আলাইহিস সালাতু ওয়াসালাম। আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং সেখান থেকে পৃথিবীর সকল মানব মণ্ডলীকে সৃষ্টি করলেন। আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে মানব জাতি, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ থেকে, মিন যাকারি ওয়া উনথা, পুরুষ এবং নারী থেকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। উদ্দেশ্য ছিল একটা, ওয়া জাআলনাকুম কাবাইল, তোমাদেরকে গোত্রে গোত্রে তিনি সৃষ্টি করবেন, লিতাআরাফু, যাতে তোমরা একে অপরকে পরিচয় করতে পারো, একে অপরকে চিনতে পারো। তাহলে এ আয়াত থেকেও পাওয়া যায় যে জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন সবগুলোকে। তাহলে একই আদমের সন্তান, একই হাওয়ার সন্তান নারী এবং পুরুষ, তাহলে উভয়ের মাঝে কি কোনো বিভেদ থাকতে পারে বা উভয়ের মাঝে কি কোনো পার্থক্য থাকতে পারে? থাকতে পারে না। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে পার্থক্য করে দিয়েছেন। যেমন যদি মানব দেহের পুরুষের ক্যালোরি এবং মহিলার, মানে মহিলার ক্যালোরি যদি হিসাব করা হয়, তাহলে প্রায় পুরুষের দেহে ক্যালোরি রয়েছে প্রায় 2600 বেশি, আর মহিলার দেহে সেই পরিমাণে রয়েছে প্রায় 1950.44। এই ক্ষেত্রে দেখা যায় যে হরমোনের দিক থেকে মহিলারা পিছনে, মগজের ওজনের দিক থেকে মহিলারা পিছনে, দৈহিক গঠনের দিক থেকে মহিলারা পিছনে। আচ্ছা, সবচাইতে বৃহৎ মানে সুনামধন্য একজন মুষ্টিযোদ্ধা ছিলেন মোহাম্মদ আলী। আচ্ছা, পৃথিবীর কোন মহিলা যদি সারাদিন গরুর কাঁচা গোস্ত খায়, কাঁচা গোস্ত খেয়ে যদি সে মুষ্টিযোদ্ধায় প্রশিক্ষণ নেয়, তাহলে কি কোনো পুরুষের সঙ্গে মুষ্টিযোদ্ধায় সে টিকে থাকতে পারবে? পারবে না, কারণ তবিয়াতগতভাবে, বাস্তবিকভাবে মহিলাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন। তো কতগুলো বিষয়ে পার্থক্য রয়েছে, এই পার্থক্যগুলো কোনো মহিলা দূর করতে পারবেন না, কারণ কোনো মহিলা চাইলেই তার বুকের স্তনকে দূর করতে পারবেন না, আবার কোনো পুরুষ চাইলেই তার বুকের স্তন গজাতে পারবেন না, কোনো মহিলা চাইলেই তার লিঙ্গকে পরিবর্তন করে পুরুষের লিঙ্গ ধারণ করতে পারবেন না, আবার কোনো পুরুষ চাইলেই মহিলার লিঙ্গ ধারণ করতে পারবেন না। তো এই বিষয়গুলো, যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি অনেকটা উঁচু নিচু করে দিয়েছেন, সেই ক্ষেত্রে মানুষের করার কিছু নেই। তো যা হোক, মানুষদেরকে মানে নারীদেরকে যে জীবন্ত পুঁতে ফেলা হতো, এই মর্মে ইসলাম আসার পরে নারীদেরকে জন্মগত অধিকার দিলেন, যেটা জাহিলি জামানায় ছিল না। জাহিলি জামানায় নারীরা জন্মগ্রহণ করতে পারতো না। বর্তমানে ইন্ডিয়াতে নারীদের জন্মগ্রহণ করার কোনো অধিকার নেই ইন্ডিয়ার সাংবিধানিকভাবে। সে বিষয় নিয়ে পরে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত। আল্লাহ তাআলা বলেন যে যখন জীবন্ত প্রথিত কন্যাকে, মানে জীবন্ত কবর দেওয়া কন্যা শিশুকে জিজ্ঞাসা করা হবে, বি আই যামবিন কুতিলাত, কোন অপরাধে এই মহিলাকে, এই কন্যা শিশুকে হত্যা করা হয়েছে, কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে, এই জীবন্ত প্রথিত কন্যা শিশুর ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হবে, তখন মানুষ কি জবাব দেবে? এই আয়াতে কারিমার ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন জুজামা বিনতে ওয়াহাবিন ক্বালাত, তিনি বলেন, জুজামা বিনতে ওয়াহাব বলেন যে আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের সাথে আমি উপস্থিত ছিলাম, অনেকগুলো মানুষের সাথে, অনেকগুলো মানুষ আছে, আমি আল্লাহ রাসূলের দরবারে গিয়েছি। তো আমি যাওয়ার পরে দেখছি, আন্নাহু ইয়াকুলু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হামামতু আন আনহা আনিল গাইলাতি, আমি চাচ্ছি যে মানুষদেরকে গাইলা করার নিষেধ করি, গাইলা করতে নিষেধ করি। এখানে হাদিসের ভাষায় গাইলা বলা হয়, এটার পরিভাষা হয় দুইটা, যেমন স্ত্রীর বুকের দুধ সন্তান পান করা অবস্থায় স্ত্রীর সঙ্গে সঙ্গম করাকে গয়লা বলা হয়, আর এক অর্থে সন্তান দুধ পান করার যে মুদ্দাত রয়েছে 2 বছর, এই 2 বছরের মাঝে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে সহবাস করে, এটা গয়লা হবে। তবে সবচেয়ে বিশুদ্ধ কথা হচ্ছে যে স্ত্রী যখন আন্তঃসত্ত্বা হবে, পেটে বাচ্চা থাকা অবস্থায় ওই স্ত্রীর সঙ্গে স্বামী যদি সহবাস করেন, তাহলে এটা গয়লা হবে। আর জাহিলি জামানায় একটা কুপ্রথা ছিল, যদি কোনো ব্যক্তি শিশু সন্তান বুকের দুধ পান করা অবস্থায় যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে সহবাস করে থাকেন, তাহলে ওই সন্তান হয়তোবা ল্যাংড়া হতে পারে, অথবা চোখ অন্ধ হয়ে যেতে পারে, অথবা হাত ভাঙা হতে পারে, বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করবে, এরকম একটা কুধারণা জাহিলি জামানার লোকজনদের মাঝে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হামামতু আন আনহানিল গায়লাতি, আমার মনে হচ্ছে যে আমি মানুষকে গয়লা করতে নিষেধ করি, কিন্তু ফানাযারতু ফির রুমি ওয়াল ফারিসি, রোম এবং পারস্যবাসীদের দিকে আমি দৃষ্টি দিয়ে দেখি, আন্নাহুম ইয়াগিলুনা আওলাদাহুম, তারা তাদের সন্তানদেরকে গয়লা করে, মানে সন্তান বুকে দুধ পান করা অবস্থায় তারা স্ত্রীর সাথে সঙ্গম করে কিন্তু সন্তানের কোনো ক্ষতি হয় না, সেজন্য আল্লাহ রাসূল গয়লা করতে নিষেধ করেননি। আচ্ছা, পরবর্তীতে সুম্মা সালুহু আনিল আজালি, এরপরে সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজল সম্পর্কে, মানে ভ্রূণ হত্যা করা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আজলের আরেকটি অর্থ হচ্ছে সহবাসে বীর্য বাহিরে ফেলা। এখানে এই হাদিসে ওলামায়ে কেরামগণ অর্থ করেছেন যে ভ্রূণ হত্যা করার ব্যাপারে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা আল ওয়াদুল খাফি, ভ্রূণ হত্যা করা মানে একজন শিশুকে গোপনে হত্যা করে ফেলা, আর এটাই হচ্ছে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বি আইয়ি যামবিন কুতিলাত। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রূণ হত্যা করার জন্য তিনি অনুমতি দেননি, ভ্রূণ হত্যা করা শরীয়তের দৃষ্টিতে হারাম। এরপরে আনিল মুগীরাত ইবনে শুরবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, তিনি বলেন, মুগীরা বিন শুরবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাতি, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মায়ের অবাধ্য হওয়া হারাম করে দিয়েছেন। এরপরে বললেন, মানা ওয়াহাতি, এবং ভিক্ষাবৃত্তি করাকে তোমাদের উপরে হারাম করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়া ওয়াদাল বানাতি, এবং কন্যা শিশুদেরকে হত্যা করা তোমাদের উপরে হারাম করে দেওয়া হয়েছে। তাহলে যদি কোনো ব্যক্তি হারাম কাজে লিপ্ত হয়ে থাকেন, তাহলে সে ব্যক্তি হারাম কাজের কারণে পাপী হবে, আর পাপী হলে সে ব্যক্তির এই পাপের কারণেই তাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলেছেন যে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, তোমরা তোমাদের সন্তানদেরকে খাদ্য খাওয়ানোর ভয়ে হত্যা করো না, কারণ আমি তাদেরকে এবং তোমাদেরকে জীবিকা দিয়ে থাকি, মানে সন্তানকেও জীবিকা আল্লাহ তাআলা দিবেন, বাবাকেও জীবিকা আল্লাহ তাআলা দিবেন, বাপ দাদা 14 গোষ্ঠীকে আল্লাহ তাআলা জীবিকা দিবেন, তাহলে আপনি আপনার সন্তানকে হত্যা করবেন কিসের আশায়, বা কি হতাশা আপনার ভিতরে আছে যে আপনি তাকে খাওয়াতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুদ যানবি আকবার ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন পাপটা সবচাইতে বড়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনতাদুল্লাহ নিদ্দান ওহুয়া খলাকাকা, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যিনি তোমাকে সৃষ্টি করেছেন। লোকটি আবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, তারপরে কোন গুণাটা সবচাইতে মারাত্মক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আইয়াতিমা মাআকা, তোমার নিজ সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সন্তান তোমার সাথে খাদ্য খাবে, সন্তানের খাবার তুমি জোগাড় করতে পারবে না, 2-4-10টা সন্তান হয়ে গেলে আপনি কি করে তাকে পালবেন, এই ভয়ে আপনার সাথে সন্তান খাবে, এই জন্য সন্তানকে হত্যা করা, এটাই হচ্ছে সবচাইতে বড় কাবিরা গুনাহ, শিরকের পরেই যার অবস্থান। কারণ লোকটি পরপর দুবার জিজ্ঞাসা করছেন কোন গুনাহ সবচাইতে বড়, আল্লাহ রাসূল বললেন শিরক করা সবচাইতে বড়, এরপরে লোকটি জিজ্ঞাসা করছেন তারপরে কোন গুনাহ সবচাইতে বড়, আল্লাহ রাসূল বললেন আনতাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা ইয়াতিমা মাআকা, নিজ সন্তানকে খাদ্য খাওয়ানোর ভয়ে হত্যা করা, এটি হলো সবচাইতে বড় গুনাহ। তাহলে নিজ সন্তানকে হতে পারে মায়ের পেটে হত্যা করুন, অথবা জন্মগ্রহণ করার পরে হত্যা করুন, যেইভাবে হত্যা করা হোক না কেন, নিজ সন্তানকে হত্যা করলে এটা চরম একটা অন্যায়, যে অন্যায়টা আমাদের সমাজেও আছে এবং বর্তমান বিশ্বেও আছে। তো জাহিলি জামানায় কন্যা সন্তানকে হত্যা করা হতো, জীবন্ত পুঁতে ফেলা হতো, মানে জন্মগ্রহণ করার পরেই মেরে ফেলা হতো, জন্মগ্রহণ করার পরে যদি জানা যেত সন্তানটা মেয়ে তাহলে তাকে হত্যা করা হতো। কিন্তু বর্তমানে ইন্ডিয়াতে প্রতিদিনে প্রায় 3,000-এরও বেশি ভ্রূণ হত্যা করা হয়, যখন সন্তানের মায়ের পেটকে আলট্রাসোনোগ্রাম করার পরে জানা যায় যে এর পেটে যে সন্তানটা আছে মেয়ে সন্তান, তখনই সেটাকে হত্যা করে দেওয়া হয় মেডিসিনের মাধ্যমে যে কোনো উপায়ে। প্রতিদিনে 3000 বেশি ভ্রূণ হত্যা করা হয় বর্তমানের ইন্ডিয়াতে। তারা আমাদেরকে আদর্শ বাণী শোনায়, তারা আমাদেরকে নসিহত করে, তারা আমাদেরকে উন্নয়নের রোল মডেল হতে চায়, তারা সাম্রাজ্যবাদী হতে চায়, অনেক কিছু হতে চায়। কিন্তু আপনি একটু হিসাব করে দেখুন, যদি প্রতিদিনে 3000 বেশি ভ্রূণ হত্যা করা হয় শুধু ইন্ডিয়াতে, তাহলে 3000 কে 365 দিয়ে আপনি গুণ দিন, তাহলে আপনার সংখ্যাটা আসবে 10,95,000। তাহলে প্রতি বছরে 10,95,000 কন্যা শিশুকে হত্যা করা হয় ইন্ডিয়াতে। সেটাকে যদি আপনি হিসাব করেন, তাহলে প্রত্যেকটা মিনিটে 2টিরও বেশি করে কন্যা সন্তানকে হত্যা করা হয়। তার মানে এখানে আবার খুতবার সময় 20 মিনিট হয়েছে, এই 20 মিনিটে প্রায় 45 থেকে 50টি কন্যা শিশুকে ইন্ডিয়াতে হত্যা করা হয়ে গেছে। আপনি তাদের কাছে কাদের কাছে আদর্শ শিখবেন? আপনি তাদেরকে পূজা করবেন? হয়তোবা ইন্ডিয়া হয়তো অনেক কিছু, বড় কিছু দেশ বাংলাদেশকে অনেক কিছু দেয়, অনেক কিছু দেয় সেটা আমি বলছি না, তবে বাংলাদেশকে কন্যা শিশু হত্যা করার উপরে উদ্বুদ্ধ করে এটা বলতে পারি, 1971 সালের আদমশুমারি অনুযায়ী যে হিসাবটি পাওয়া যায় সে সময়, মানে 1971 সালে ইন্ডিয়াতে প্রতি 1000 জন পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা ছিল 972 জন। অর্থাৎ 1000 জন পুরুষ যদি বিয়ে করতে যান, তাহলে 72-28 জন পুরুষ তারা বিয়ে করতে যেয়ে বউ খুঁজে পাবেন না। 1981 সালের আদমশুমারি অনুযায়ী যে একটি রিপোর্ট পাওয়া যায়, সেখানে প্রতি 1000 ইন্ডিয়াতে পুরুষের বিপরীতে ছিল 934 জন মহিলা। 1991 সালের আদমশুমারির হিসাব অনুযায়ী পাওয়া যায় যে 1000 পুরুষের বিপরীতে ইন্ডিয়াতে মহিলার সংখ্যা রয়েছে মাত্র 927 জন। অর্থাৎ 73 জন মহিলা অনুপস্থিত। তার মানে 1000 পুরুষ যদি বিবাহ করতে চান, প্রত্যেকটা পুরুষ যদি একটি করে বিয়ে করতে চান, তাহলে কমপক্ষে 73 জন পুরুষ কোন ধরনের কোন স্ত্রী পাবেন না। তাহলে অবশ্যই সেই পুরুষদেরকে অবৈধ পথে অন্যের স্ত্রীকে ভোগ করতে হবে, অবশ্যই অন্যের স্ত্রীকে ভোগ করতে হবে। আর অন্যের স্ত্রীকে ভোগ করা তো কোনো ব্যাপার না। শ্রীকৃষ্ণ কীর্তন নামে একটা বই আছে, সেখানে বলা আছে যে রাধা একবার তার স্বামীর সঙ্গে চলছেন, তো স্বামীর সঙ্গে যেতে যেতে একবার রাধার স্বামী রাধাকে হেরে ফেলে। তো রাধার স্বামী যে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে, ভাই এইরকম এইরকম গরণের এইরকম এইরকম একজন সুন্দরী মেয়ে তুমি কি দেখেছো নাকি, ওইটা আমার স্ত্রী। তো এই কথা শোনার পরে শ্রীকৃষ্ণের অন্তরে একটু কুমন্ত্রণা দেখা দেয়, তিনি খুঁজতে থাকেন রাধাকে। রাধাকে খুঁজতে দেয় সামনে একটা নদী পেয়েছে, তো নদীতে পার হতে হবে, তিনি রাধাকে পার করবেন। শ্রীকৃষ্ণ রাধাকে প্রস্তাব দিচ্ছে, আমার সঙ্গে কুকর্মে লিপ্ত হতে হবে, তাহলে আমি তোমাকে পার করতে পারবো। এরকম করে 5 বার শ্রীকৃষ্ণ রাধাকে প্রেমের প্রস্তাব দিলেন অবৈধ সম্পর্কের। এখন ধরে নিন যে ধর্মের একটা ভগবান যিনি ঈশ্বর, তিনি যদি অন্যের স্ত্রীকে 5 বার অপকর্মের প্রস্তাব দিয়ে থাকেন, তাহলে সে ধর্মে এগুলোর কি অবৈধতা কিছু আছে? তাহলে মনে হয় ওই যে শ্রীকৃষ্ণের প্রস্তাবটাই, শ্রীকৃষ্ণের কর্মকাণ্ডটাই ভারতে বাস্তবায়ন করা হচ্ছে, তাই না? তাহলে প্রত্যেকটা মিনিটে যদি 2টি করে ভ্রূণ বা 2 জন করে মহিলা শিশুকে হত্যা করা হয়, তাহলে সেই জায়গাতে আপনি কি বলবেন যে আপনি আধুনিক যুগে বাস করছেন? আপনি কোন জায়গাতে বাস করছেন? অথচ সেই দেশের চলচ্চিত্রের অনুকরণে বাংলাদেশের চলচ্চিত্র হয়, সেই দেশের নায়ক নায়িকার পোশাকের অনুকরণে বাংলাদেশের মেয়েরা পোশাক পরিধান করে। ঐশ্বরিয়া রাই, প্রিয়াঙ্কা চোপড়া কি পোশাক পরেছেন, সেই পোশাকটা আমাকে পরতে হবে, অথচ আমরা মুসলিম, তাদেরকে আমরা অনুকরণ করছি যারা কন্যাকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ করে। এমনকি ভারতের সংবিধানে এই মর্মে একটা রুল আছে, এই মর্মে একটা আইন আছে যে যদি 16 সপ্তাহ বয়সের ভিতরে, মানে 16 সপ্তাহের মাঝেই কোন মহিলার পেটে যদি বাচ্চা আসে, তাহলে সেই বাচ্চাকে নষ্ট করে দিতে পারবে, এটা তার জন্য বৈধ। আর যদি পেটে যদি কন্যা সন্তান থাকে, তাহলে 20 সপ্তাহের মাঝেও যদি সেটা জানা যায় যে পেটের সন্তানটা মেয়ে, তাহলে সে এই মেয়ে সন্তানকে হত্যা করতে পারবে। সে দেশের সংবিধান যদি বলে কন্যা শিশুকে হত্যা করা জায়েজ আছে, আর সে দেশের জনগণ হত্যা করবে না, তো কি করবে? এখন আমরা মানছি, আবার তাদেরকে রোল মডেল হিসেবে আমরা তাদেরকে হিরো হিসেবে উপস্থাপন করছি। অনেকেরই কাছে তো আবার ইন্ডিয়া তো আবার ভগবান তুল্য, মানে ভগবানকে যতটা শ্রদ্ধা না করে ইন্ডিয়াকে তার চাইতেও বেশি শ্রদ্ধা করে। আসলে এই জায়গা থেকে একটু সরে আসতে হবে মুসলিম হিসাবে, কারণ তারা নগ্নতা দেখাবে, আমরা সেই নগ্নতা চাই না। কিন্তু এই ভ্রণ হত্যাকে 1400-1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভ্রণ হত্যাকেই তিনি হারাম করে দিয়েছেন। এই ভ্রণ হত্যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তিনি হারাম করে দিলেন। আর আমরা আজকের আধুনিক যুগে এমনকি বর্তমান বিশ্বে শুধুমাত্র কন্যা শিশুকে হত্যা করার রেওয়াজ আছে বিধায় বর্তমান বিশ্বের হিসাব অনুযায়ী প্রত্যেকটা 100 পুরুষের বিপরীতে মহিলা রয়েছে মাত্র 95টি, অর্থাৎ 105 জন পুরুষের বিপরীতে রয়েছে 100 জন করে মহিলা। এটা বাংলাদেশেও সংখ্যায় কম রয়েছে, কারণ 2014 সালের আদমশুমারি অনুযায়ী যে রিপোর্টটা আমরা পেয়েছিলাম, আমরা যে বিভিন্ন ভাবে যে রিপোর্টটা পেয়েছিলাম সেই রিপোর্টটাকে একত্র করলে দেখা যায় যে বাংলাদেশেও বিয়ের সংখ্যা কম রয়েছে পুরুষের চাইতে। কেন আপনারা কয়েকদিন আগে হয়তো বা জেনেছেন ফাইজা, এই যে ফাইজা হাসপাতাল থেকে নাম নিয়ে বের হলো, পত্রিকার হেডলাইনে এসেছে, ফাইজাকে কোথায় পাওয়া গেছে? ডাস্টবিনের ভিতরে কুকুর তাকে কামড়িয়েছে, তারপরে শিশুদের কল্যাণে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তার পরিচর্যা করা হয়। এ বিষয়ে যদি বলা হয়, যদি ফাইজা যদি জারজ সন্তানই হয়ে থাকে, যদি অবৈধ সন্তান হয়ে থাকে, মানে অবৈধ সম্পর্কের ভিত্তিতে হয়ে থাকে, তাহলে পেটেই পরিপক্কতা পাওয়ার আগেই তাকে নষ্ট করে ফেলে দেওয়ার কথা। কিন্তু সে সন্তান হিসেবে পরিপূর্ণতা লাভ করলো, তার মাঝে আত্মা আসলো, নড়াচড়া শিখলো, পূর্ণতা পেল, তারপরে তাকে কেন ডাস্টবিনে ফেলে দেওয়া হলো? আমার মনে হয় অপরাধ ছিল ফাইজার একটাই, সে মেয়ে হিসেবে এই সমাজে এসেছিল, বিধায় তাকে এই জায়গাতে ফেলে দেওয়া হয়েছে। এরকম আরো যে কত লক্ষ লক্ষ ফাইজা এই দুনিয়াতে রয়েছে, পত্রিকাতে প্রতিদিন যদি আপনি খুলেন তাহলে স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতন অপরাধ একটাই, তিনি মেয়ে সন্তান জন্ম দিয়েছেন পরপর তিনটা। হিন্দু ধর্মের গুরু মনু, নাম শুনেছেন? মনু বলেছেন যে যদি কোনো মহিলা কোনো স্বামীর সংসারে এসে 10 বছর যাবত কোনো ছেলে সন্তান জন্ম না দিতে পারে, তাহলে ওই স্বামীকে তালাক দিতে হবে, কারণ ওই স্বামীর উপরে, মানে ওই স্ত্রীর উপরে, ওই মহিলার উপরে শয়তান ভর করেছে। তাহলে মনু একজন দেবতা, তিনি বলছেন যে 10 বছরে পরীক্ষা করতে হবে, যদি ছেলে সন্তান জন্ম না দিতে পারে তাহলে ওই মহিলাটাকে তালাক দিতে হবে। কিন্তু আজকের আধুনিক বিজ্ঞান বলে যে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, এই জন্য মেয়ে দায়ী নয় বা জুরায়ু দায়ী নয়, এই জন্য দায়ী কে? পুরুষের শুক্রকীট। কারণ আমরা যদি শুক্রকীটকে ভাগ করি তাহলে এক্স এক্স বা এক্স ওয়াই, তাহলে আপনারা এই বিষয়টা, এই পরিসংখ্যানটা খুব ভালোভাবেই জানেন, এক্স এক্স মিলে গেলে কি হবে, এক্স ওয়াই মিলে গেলে কি হবে। তাহলে এখন পুরুষের যদি একটা সাইড অবশ থাকে তাহলে তার দ্বারা মেয়ে আসতে পারে, যদি সবগুলো সবল থাকে তাহলে তার দ্বারা ছেলে আসতে পারে। তাহলে এই যে ছেলে বা মেয়ে জন্ম দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ দায়ী পুরুষ, অথচ এই পুরুষরা দায় চাপাচ্ছে ওই পুরুষটাই, যারা বলে বেড়ায় যে নারীর অধিকার দিতে হবে, নারী অধিকার আন্দোলন নিয়ে যারা ব্যস্ত রয়েছেন, তাদের পক্ষ থেকে যেটা বলা হয় তাদের পরিসংখ্যান দিলেই তাদের বিরুদ্ধে যায়। মনু বলেছেন, অন্যদিকে গৌতম বুদ্ধ একটু আরো একটু দয়াবান হয়েছেন। গৌতম বুদ্ধ বলেছেন যে কোন মহিলার ক্ষেত্রে 12 বছর অপেক্ষা করা উচিত, 12 বছরে যদি সে ছেলে সন্তান না দিতে পারে তাহলে 12 বছর পরে তাকে তালাক দিতে হবে, কারণ তার উপরে শয়তান ভর করেছে, কুমন্ত্রণা ভয় করেছে, ওয়াসওয়াসা ভর করেছে। তাহলে আপনি পরীক্ষা করবেন 10 বছর পর্যন্ত, 12 বছর পর্যন্ত, মানে 12 বছরে তো যৌবনকাল চলে যাবে, তো বুড়া তো হয়ে যাবে, আর কি দরকার আছে? তো মূলত দেখা যাচ্ছে হিন্দু ধর্মের কথা বলেন, খ্রিস্টান ধর্মের কথা বলেন, আপনি রুশ একটা প্রবাদ বাক করেছে, সেখানে বলা আছে 10 জন মেয়ের মাঝে একটি আত্মাও নেই। দেখুন, 10টা কন্যা শিশুর মাঝে একটি আত্মাও নেই, পুরুষের প্রত্যেকটা ব্যক্তির মাঝে একটা করে আত্মা আছে, আর 10টি নারীর মাঝে একটি আত্মা আছে, সেটাও আবার কখনো কখনো নাই। তার মানে কি, নারীর কোনো আত্মা নেই, নারীর কোনো চাহিদা নেই, নারীর কোনো স্বাতন্ত্র বোধ নেই, নারীর কোনো সত্তা নেই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। তাহলে নারী জাতিকে যারা ধর্মীয় ভাবে অবমাননা করছে, ওই বৌদ্ধ গৌতম বুদ্ধ অপমাননা করছে, হিন্দুরা অপমাননা করছে, ইহুদিরা অপমাননা করছে, খ্রিস্টানরা অপমাননা করছে, আপনি তাদের সমালোচনা করছেন না, ইসলাম যাদেরকে অধিকার দিলেও আপনি তাদেরই সমালোচনা করছেন। তার মানে আপনি গৌতম বুদ্ধের কাছ থেকে, মানে বুদ্ধদের কাছ থেকে, হিন্দুদের কাছ থেকে মাসে কত টাকা ঘুষ পান যে জন্য আপনি ইসলামের বিরুদ্ধে লেগেছেন? কত টাকা আপনাকে দেওয়া হয় ইহুদিদের পক্ষ থেকে যে কারণে আপনি ইসলামের বিরুদ্ধে লেগেছেন, যে ইসলাম ভ্রূণ হত্যা করাকে 1400 বছর আগে হারাম করে দিয়েছে? তাহলে এটা হলো জন্মগত অধিকার। তাহলে আলোচনা থেকে এটাই প্রমাণিত হয় যে নারীরা, নারীদের জন্মগত অধিকার আছে, তারা জন্ম নিয়ে পৃথিবীতে আসতে পারবেন এবং সামাজিক অধিকারও তাদের রয়েছে, কারণ সমাজেই তারা বেড়ে উঠবে, সমাজেই তারা সম্মান পাবে, সমাজেই তারা মর্যাদা পাবে। এই মর্যাদার গ্যারান্টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই দিয়েছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, তিনি বলেন, যা আতনি ইমরাতুন মাআহা ইবনাতানি লাহা, আমার কাছে একজন মহিলা আসলো আর যে মহিলার কাছে রয়েছে দুইজন কন্যা সন্তান। আয়েশা সিদ্দিকার কাছে এসেছেন একজন মহিলা আর এই মহিলার কাছে রয়েছে দুটি কন্যা সন্তান। আয়েশা সিদ্দিকা বলেন, মহিলাটি আমার কাছে কিছু চাইলো, খাবার চাইলো, কিন্তু ফালাম তাজিদু ইনদি গায়রা তামারাতিন ওয়াহিদাতিন, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো মহিলাটা আমার কাছে একটি খেজুর ছাড়া কিছুই পেল না। তার মানে আয়েশা সিদ্দিকা একজন ভিক্ষুককে একটি মাত্র খেজুর ছাড়া আর কিছুই ভিক্ষা দিতে পারলেন না। তো মহিলাটাকে আয়েশা সিদ্দিকা একটা খেজুর দিয়ে দিলেন। আয়েশা সিদ্দিকা বলছেন যে ফাকাসামাতহা বাইনা ইবনাতাইহা, আর ওই মহিলাটা একটি খেজুর তার দুই কন্যার মাঝে বন্টন করে দিলেন। লাম তাকুল মিনহা শাইআন, আর মা হিসেবে তিনি কিছুই খেলেন না, তিনি না খেয়ে থাকলেন। সুম্মা কামাত ফখরাজাত, মহিলাটি দাঁড়িয়ে গেলেন আর পর চলে গেলেন। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমার কাছে আসলেন। ফাহাদাসতুহু বিদালিকা, আল্লাহর রাসূলকে সম্পূর্ণ ঘটনা আমি আল্লাহর রাসূলকে খুলে বললাম যে একজন মহিলা আমার কাছে এসেছিল, আমি একটা খেজুর দিয়েছিলাম, সে বন্টন করে দুই কন্যাকে দিলেন কিন্তু নিজে কিছু খেলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই জবাবে বললেন, মান উবুতুলিয়া মিন হাদিহিল বানাতি কুন্না লাহু সিতরম মিনান নারী, যে ব্যক্তিকে এই রকম দুটি কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করা হবে, এই দুটি কন্যা সন্তানে কিয়ামতের দিন তার জাহান্নামের পর্দা হয়ে দাঁড়াবে, অর্থাৎ বাবা এবং মাকে তারা জান্নাতে যেতে দেবেন না। কুন্নালাহু সিতরম মিনান্নার, তারাই হবে জাহান্নামের আবরণ, জাহান্নাম থেকে বাঁচিয়ে এই কন্যারাই জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা রয়েছে, সহিহ মুসলিমে আছে, সেখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতানি, যে ব্যক্তি দুটো কন্যা সন্তানকে প্রতিপালন করবে, ওয়া আহসানা ইলাইহিন্না, অতঃপর তাদের সঙ্গে উত্তম আচরণ করবে, ওয়া আদাবাহুন্না, তাদেরকে আদব শিক্ষা দিবে, ওয়া জাওয়াজাহুন্না, এবং তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে, কুন্নালাহু সিতরম মিনান্নার, এই কন্যারাই তার জন্য হবে জাহান্নামের পর্দা, অর্থাৎ জাহান্নাম থেকে তারা আবরণ সৃষ্টি করে রাখবে। এরকম একাধিক হাদিস থেকে পাওয়া যায় যে কন্যা সন্তানকে যদি কোনো ব্যক্তি জন্ম দিতে পারে এবং সে যদি কন্যা সন্তানকে ভালোভাবে আদব শিক্ষা দিতে পারে, এখানে একটা বিষয় আছে যে আল্লাহ রাসূল কেন বললেন যে মান উবুতুলিয়া মিন হাদিহিল বানাতি, কন্যা সন্তানগুলো দিয়ে যাকে পরীক্ষা করা হবে, কেন ছেলে সন্তান দিয়ে কি পরীক্ষা করা হবে না, শুধু কন্যা দিয়েই পরীক্ষা করা হবে? সমালোচকরা তো বলতে পারেন যে আল্লাহ রাসূল বললেন যাদেরকে পরীক্ষা করা হবে, তাহলে কন্যা সন্তান পরীক্ষার জন্য কি কোনো সন্তান জন্মগ্রহণ করে বলতেই পারেন। এখানে কন্যা সন্তানকে পরীক্ষা বলা হয়েছে এই কারণে, ছেলে সন্তানের জন্য যতটা নিরাপত্তার কথা চিন্তা মা বাবা কি করতে না হয়, তার চাইতে শতগুণে বেশি একজন মেয়ে সন্তানকে নিয়ে নিরাপত্তার বিষয়ে বেশি চিন্তা করতে হয়। মেয়ে সন্তানকে পড়ানোর ক্ষেত্রে পড়তে যাবে, মেয়ে সন্তানকে মানুষ ইফটিজিং করে, ছেলেকে করে না। মেয়ে সন্তানের ক্ষেত্রে পর্দার প্রয়োজন পড়ে, ছেলের জন্য পড়ে না। মেয়ের ক্ষেত্রে একজন মানুষ মেয়েকে ধর্ষণ করতে পারে, তুলনামূলকভাবে মেয়েরা ছেলেকে ধর্ষণ করে না। এই যে সামগ্রিক বিষয়ে এগুলো পরীক্ষা, তাহলে মেয়েকে আদব শিক্ষা দেওয়াও কঠিন হয়, মেয়েকে সৎ পাত্রস্থ করাও কঠিন হয়। আপনারা এই মুহূর্তে যারা উপস্থিত আছেন, যাদের মেয়ে আছেন, আপনারা কয়েকটা শর্ত দিবেন যে পাঁচ অক্ত সালাতি একজন পাত্র চাই, যিনি পাঁচ অক্ত নামাজ পড়বেন এবং আমার মেয়েকে পর্দার সাথে রাখতে পারবেন, এমন ছেলেকে তালাশ করছি। আমার মনে হয় হাজারে একটাও খুঁজে পাওয়া মুশকিল আছে। তাহলে সৎ পাত্রস্থ করা মেয়েকে কতটা কঠিন, এজন্য আল্লাহ রাসূল বলছেন মান উবতুলিয়া মিন হাদিহিল বানান। তাহলে কন্যা শিশুকে প্রতিপালন করলে সওয়াব পাওয়া যায়, কন্যা শিশুকে প্রতিপালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাকে একটা উচ্চ মর্যাদা দান করবেন। অন্য জায়গাতে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা, আল্লাহ রাসূল একবার আমাদের কাছে আসলেন, দাখাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা, আল্লাহ রাসূল আমাদের কাছে প্রবেশ করলেন, আল্লাহ রাসূল আমাদের কাছে প্রবেশ করলেন, আর ওয়ালা আতিকিহি উমামাতু বিনতি আবিলাস, আল্লাহ রাসূলের কাঁধের উপরে ছিলেন আবিলাসের কন্যা উমামা, আল্লাহ রাসূলের ঘাড়ে চড়ে আসেন উমামা, আর আল্লাহ রাসূল উমামা কন্যা শিশুকে নিয়ে আসলেন মসজিদে। আমাদের সমাজে অনেকগুলো মুফতিয়ানি কিরাম আছেন, হিদায়া বা ফেকা এগুলোর মাধ্যমে ফতোয়া দিয়ে থাকেন যে কন্যা শিশু নাকি মসজিদে গেলে সমস্যা হবে, কন্যা শিশুদের সাথে শয়তান থাকে ইত্যাদি ইত্যাদি বলা হয়ে থাকে। কিন্তু আল্লাহ রাসূলের আচরণটা দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উমামা বিনতে আবিল আসকে কাঁধে করে নিয়ে আসলেন মসজিদে, ফাসাল্লা, অতঃপর আল্লাহ রাসূল সালাত আদা করলেন। ইদা রকাআ ওয়াদাআ, যখন আল্লাহ রাসূল রুকু করতে যাচ্ছেন বা সিজদা করতে যাচ্ছেন, তখন উমামা বিনতু আবিল আসকে পাশেই বসে রাখছেন। ওয়া ইদা রকাআ মিনার রুকুই আও মিনাস সুজুদি, যখন আল্লাহ রাসূল রুকু বা সিজদা থেকে দাঁড়াচ্ছেন, তখন আবারো উমামা তো বিনতু আবিল আসকে আবার কোলে করে নিচ্ছেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতকে শেষ করলেন। তাহলে মেয়ে শিশুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সম্মান করেছেন, কিভাবে আদর যত্ন নিয়েছেন, আপনাকেও সেইভাবে মেয়ে শিশুকে আদর যত্ন দিয়েই বড় করতে হবে। মেয়ে শিশু বাবার কাছ থেকে আদর পাবে, যত্ন পাবে। একজন ছেলে যতটা অধিকার ভোগ করছে ততটাই মেয়ে অধিকার ভোগ করবে, এটা কি মেয়ের পাওনা নয়? এটা কি মেয়ের সামাজিক অধিকার নিশ্চিত করে না? যেমনিভাবে ছেলেরা সমাজে শ্রদ্ধা পাবে, সম্মান পাবে, স্নেহ পাবে, বড়দের স্নেহ পাবে, ছোটদের শ্রদ্ধা পাবে, তেমনি একজন মেয়েও তিনিও সমাজে ছোটদের শ্রদ্ধা পাবে, বড়দের সম্মান পাবে। তাছাড়াও মায়ের জাতি, মেয়েরা তো মায়ের জাতি, কিন্তু এই মায়ের জাতির থেকে তাদেরকে একেবারে নিচু পর্যায়ে নিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন উপায়ে, বিভিন্ন উপায়ে। যেমন আপনি একটা বাল্ব, মানে যে ইলেকট্রিক বাল্ব, এই বাল্বের আপনি কি করবেন, অ্যাড দেবেন, বাল্বের একটা কোম্পানি অ্যাড দেবে, তাহলে এই বাল্ব ধরে কি একজন মেয়ে মানুষকে দাঁড়িয়ে থেকে অ্যাড দিতে হবে? আপনি যদি এক জায়গাতে বলে দেন যে এই বাল্বটা খুব জ্বলে, জ্বলতে জ্বলতে আপনার চোখ ঝাপসা করে দিতে পারে, তাহলে কি এটা প্রচার হবে না? সেই জায়গা থেকে একটা মহিলাকে রেখে দিতে হবে, মহিলাটা ধরে আছে আর আপনি ওই তার নিচে লিখে দিলেন এটি খুব জ্বলে। এখন বাল্বটাই বেশি জ্বলে না মেয়েটাই বেশি জ্বলে? এখন আপনি অ্যাড দিলেন কার, বাল্বের অ্যাড দিলেন নাকি মহিলার অ্যাড দিলেন? এগুলো শুধুমাত্র মহিলাদেরকে নিচে নামানোর জন্য একটা হীন চক্রান্ত, যেটা পশ্চিমা বিশ্ব থেকে প্রচার করিয়ে বেড়ানো হয়। যেখান থেকে মহিলাদের অধিকারের কথা বলা হয়, সেই জায়গাতেই প্রতি ছয় জনে একজন করে ধর্ষিত হয় তার সহকর্মীর দ্বারা, কোন কোন ক্ষেত্রে প্রতি তিনজনে একজন করে ধর্ষিত হয় তার সহকর্মীর দ্বারা, সেই জায়গার রিপোর্ট এইটা। তো তাদের যদি পরিস্থিতি এরকম হয়, তারা আপনাদেরকে কি বুঝাবে? আমি নিজেই যদি উলঙ্গ থাকি তাহলে আমি আপনাকে কাপড় পরিধান করার নসিহত করতে পারবো? আপনার সামনে লাঠি থাকলে লাঠি দিয়ে মার দেবেন, যদি চাপাতি থাকে তাহলে আপনি আমাকে কোবাবেন, যদি চাইনিজ কুড়াল থাকে তাহলে আপনি আমাকে হত্যা করবেন, যদি আমি যেটা না করছি সেটা যদি আমি আপনাকে বলি। কিন্তু বর্তমান সময়ে এটাই করিয়ে দেখানো হচ্ছে। তাহলে মেয়েদের জন্মগত অধিকার শরীয়ত কর্তৃক স্বীকৃত, যেটা বর্তমান সমাজ তাদেরকে দিচ্ছে না। বর্তমান সমাজ মানে অত্যাধুনিক সমাজ, যেটা আধুনিক সমাজ নামে পরিচিত, মূলত আধুনিক নামে জাহিলি জামানার সমাজ যেটা বর্তমান জন্মগ্রহণ করেছে এটা। এরপরে নারীদের সামাজিক অধিকার আছে, নারীরা বেড়ে উঠবে, কিন্তু ইন্ডিয়াতে এই নারীকে, এই মহিলা কন্যা শিশু যখন জন্মগ্রহণ করে, তখন এই কন্যা শিশুকে হাসপাতালে 10 দিন যাবত রাখা হয় যাতে কন্যা শিশুটা মারা যায়। 10 দিন যাবত রাখা হবে যাতে কন্যা শিশুটা মারা যায় না খেয়ে, এই জন্য হাসপাতালে রেখে আসা হয়। এই জন্য হাসপাতাল কর্তৃপক্ষরা বিরক্ত। হাসপাতাল কর্তৃপক্ষের থেকে বিভিন্ন ধরনের রিপোর্ট পাওয়া যায়, সেখানে কি নারীর কি সামাজিক অধিকার দেওয়া হলো নাকি নারীকে হেয় বা লাঞ্ছিত করা হলো। আর ইসলাম সেখানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তিনি নিজে কন্যা শিশুকে যত্ন করেছেন, যত্ন করে লালিত পালিত করেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি যেমন তিনি স্নেহ করেছেন। অন্য জায়গাতে হাদিসে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে খুতবা দিচ্ছেন, খুতবা দেওয়া অবস্থায় একবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে আল্লাহ রাসূলের দিকে এগিয়ে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুজনেই তুলে দুই কোলে নিলেন, দুই শিশুকে কোলে তুলে নিয়ে তিনি খুতবা দিলেন। তাহলে হাসান হুসাইনকে নিয়েও তিনি খুতবা দিলেন, আর উমামাতু বিনতু আবিল আস কন্যা শিশু তাকেও নিয়েও তিনি খুতবাই দিলেন, তাকেও নিয়ে তিনি সলাত আদা করলেন। এমনকি যে কোনো কন্যা শিশু জন্মগ্রহণ করলে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে যাওয়া হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত দিনে এই কন্যা শিশুকেও তিনি তাহানিক করিয়ে দিতেন। একবার এই উমামাতু বিনতু আবিল আস আল্লাহ রাসূলের দরবারে আসছে, আসার পরে আল্লাহ রাসূলের খতমে নবুয়াত তিনি নাড়াচাড়া করে দেখছেন, সাথে এসেছে তার মা। তার মা তাকে, তার বাবা তাকে ধমক দিচ্ছেন, আরে এখানে যেও না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাহা দাহা, আরে তাকে ছেড়ে দাও, তাকে খেলা করতে দাও। আল্লাহ রাসূলের খতমে নবুয়াত নিয়ে খেলা করার জন্য অধিকার দিলেন কন্যা শিশুকে। তাহলে কন্যা শিশু আর ছেলে শিশুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আলাদা করেন নাই, কিন্তু বর্তমান সমাজ যেটাকে আলাদা করে দেওয়া হয়েছে। বর্তমান সমাজ মূলত আমরা ওই যে তাদের কথাই শুনছি আর যারা সমালোচনা করছেন, মূলত যারা সমালোচনা করছেন এই বিষয়গুলো তাদের অকেফাল নয়, এই বিষয়গুলো তারা জানেন না, জানলেও হয়তোবা সমালোচনার দৃষ্টিতেই তারা দেখে থাকেন। আচ্ছা, তাহলে প্রথমত জন্মগত অধিকার, দ্বিতীয়ত সামাজিক অধিকার, এরপরে আসুন তৃতীয়ত শিক্ষার অধিকার, যেটি নিয়ে বেশি মাতামাতি করা হয় যে ইসলাম নারীদেরকে শিক্ষার অধিকার দেয় নাই। কিন্তু ইসলাম নারীকে যতটা শিক্ষার অধিকার দিয়েছে পৃথিবীর কোন সভ্যতা কেয়ামত পর্যন্ত নারীকে শিক্ষার অধিকার দিতে পারবে না, সভ্যতার হাজারবার যদি বদল হয়ে থাকে। ইসলাম যে অধিকারটা দিয়েছে পৃথিবীর কোন সভ্যতা সে অধিকার তাকে দেয় নাই। বৌদ্ধ ধর্মে বলা আছে নারীদেরকে শিক্ষার কোনো অধিকার নেই। হিন্দু ধর্মে বলা আছে যে নারীরা শিয়াল কুকুরের মতো, তাদের কোনো ব্যক্তিতান্ত্রিকতা নেই। যদি মেয়েদের ব্যক্তিতান্ত্রিকতা না থাকে তাহলে কি তারা শিক্ষার অধিকার পাবে? পাবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার নারীরা বললেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে قالت النساء للنبي صلى الله عليه وسلم মহিলারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহি গালাবানা আলাইকার রিজাল, পুরুষেরাই তো বেশি শিক্ষা পাচ্ছে আপনার কাছে, তাদের নিয়েই ব্যস্ত আছেন আপনি, তারা তো বেশি শিক্ষা পাচ্ছে, তাহলে আপনি আমাদের জন্য একটা দিন নির্ধারণ করে দিন, মিন নাফসিকা, আপনার নিজের পক্ষ থেকে, যেই দিনটা শুধু আমাদের জন্যই থাকবে পুরুষদের জন্য নয়, আপনি আমাদের জন্য নসিহত করবেন, আপনি আমাদেরকে শিক্ষা দিবেন আর আমরা শিক্ষা গ্রহণ করব, এমন একটা দিন, সপ্তাহে একটা দিন আমাদের জন্য নির্ধারণ করে দিন। ফাওয়াদাহুন্নান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সপ্তাহে একদিন তাদেরকে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিলেন। তাহলে সপ্তাহে একদিন আল্লাহ রাসূল নারীদেরকেও হাদিস শিক্ষা দিতেন। এই একদিনে আল্লাহ রাসূল তাদেরকে নসিহত করতেন, তাদেরকে হাদিস শোনাতেন, তাদেরকে ওয়াজ শোনাতেন, তাদেরকে বিভিন্ন কিছু শিক্ষা দিতেন। তাহলে আল্লাহ রাসূল নারীদেরকেও শিক্ষা দিতেন, শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করেছেন। অন্য জায়গাতে আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গাজওয়াতি তাবুকা আও হুনাইনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাবুক যুদ্ধ থেকে ফিরলেন অথবা হুনাইনের যুদ্ধ থেকে ফিরলেন। তো হুনাইনের যুদ্ধ থেকে ফিরলেন, ওয়াকানা ফি ওয়াস্তিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাবুতে ছিলেন সেই তাবুতে ছিল একটা পর্দা, আর এই পর্দার আড়ালে আমি, মানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এই পর্দার আড়ালে লি আয়েশা তালুআব, আয়েশার খেলনাগুলো ছিল। তো একবার ফাহাবাতির রিহু, বাতাস বয়ে গেল, ফা কাশাফাত নাহিয়াতুস সিতর, পর্দার একটা প্রান্ত আলগা হয়ে গেল, পর্দার একটা পাঁজর আলগা হয়ে যাওয়ার পরে ওই জায়গা দিয়ে আয়েশা সিদ্দিকার যে, মানে আয়েশা সিদ্দিকার যে পুতুলগুলো রয়েছে, তিনি যেগুলোর সঙ্গে খেলনা করতেন সেগুলো বেরিয়ে পড়লো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলেন, মা হাদা ইয়া আয়েশা, হে আয়েশা এগুলো কি, এই যে লুকিয়ে রেখেছে এগুলো কি? আয়েশা সিদ্দিকা বললেন, হাদা বানাতি, এগুলো আমার কন্যা। আয়েশা সিদ্দিকার সরল জবাব, এগুলো আমার কন্যা, এগুলোর সাথে আমি খেলা করি। আয়েশা বললেন না এগুলো লুআব বা এগুলো খেলনা, তিনি সরাসরি বললেন এগুলো আমার কন্যা। কিন্তু আল্লাহ রাসূল দেখলেন ওয়ারা ওয়াস্তাহুন্না, এই কন্যাগুলোর মাঝে আল্লাহ রাসূল দেখলেন একটি ঘোড়া, ফারাসান লাহু জানাহান, একটি ঘোড়া দেখলেন যে ঘোড়ার দুটো পাখা রয়েছে। আল্লাহ রাসূল আয়েশাকে জিজ্ঞাসা করলেন যে আয়েশা এটা কি? তো আয়েশা সিদ্দিকা বললেন যে এটা তো ঘোড়া। তো আল্লাহ রাসূল বললেন ফারাসান ওয়ালাহু জানাহান, আরে ঘোড়ারও কি আবার দুটো পাখা থাকে নাকি? আমি তো জানি না ঘোড়ার কি পাখা থাকে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বুদ্ধিদীপ্ত জবাব, একটা শিক্ষণীয় জবাব, সেটি হচ্ছে যে আর রাইতা আও আলিমতা, আপনি কি জানেন না আন্নালি সুলাইমানা খয়লান, নিশ্চয়ই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালামের জন্য একটা ঘোড়া ছিল, আর ওয়ালাহা আজনিহাতুন, সুলাইমানের যে ঘোড়া ছিল সেই ঘোড়ার তো অনেকগুলো পাখা ছিল। তা আপনি দুটো পাখা দেখে ভড়কে গেছেন, সুলাইমানের তো অনেকগুলো পাখা ছিল ঘোড়ার, তাহলে সেই পাখার কথা আপনি জানেন না? আয়েশা সিদ্দিকার এমন বুদ্ধিদীপ্ত জবাব শুনে আল্লাহ রাসূল ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল মুস্কে হাসলেন। আয়েশা সিদ্দিকা বলেন রাআইতু হাত্তা রাআইতু নাওয়াজিজাহু, এমন কি আল্লাহ রাসূলের মারির পাঁজরের দাঁতগুলো আমি দেখতে পেলাম। আয়েশা সিদ্দিকা তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সম্পর্কে বেশ ইতিহাস তিনি জেনেছেন, পূর্ব থেকেই জানতেন বা এই বিষয়গুলো তিনি কখনো শিক্ষা পেয়েছেন। তাহলে বোঝা যায় যে শরীয়ত ছাড়াও আনুষাঙ্গিক যে দুনিয়ার চলার মতো বিষয়, এ বিষয়গুলো মহিলারা জানতে পারেন, তাদেরকে জানানো যেতে পারে, তাহলে মহিলারা তো শিক্ষা অর্জন করতে পারবেন। এমনকি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই 2210টি হাদিস তিনি মুখস্থ করেছেন এবং তিনি সনদ সহ বর্ণন করেছেন। তাহলে আয়েশা সিদ্দিকার হাদিস মুখস্থ ছিল 2210টি, বর্তমানের নারীরা কি 500টি হাদিস মুখস্থ করতে পারবেন না? আর আপনি বলবেন যে মহিলাদের জন্য পড়াশোনা জায়েজ নেই, বলে দিন তাহলে মহিলারা কোথায় শিখবে? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 32 জন মহিলাকে তিনি হাদিস শিক্ষা দিতেন, 32 জন মহিলাকে হাদিস শিক্ষা দিয়ে তিনি তাদেরকে শিক্ষিত করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূলের কাছ থেকে জানতেন এবং অন্যান্য মহিলাদেরকে তিনি জানিয়ে দিতেন। তাহলে মহিলারা নিজেরা জানবেন এবং অপরকে জানিয়ে দিতে পারবেন, নিজেকে নিজে শিক্ষিত হবে, অন্যকেও শিক্ষিত করতে পারবেন। তবে নারী পুরুষ সকলের ক্ষেত্রেই ধর্মশিক্ষা করা সবার আগে শিখতে হবে। তবে হ্যাঁ, এখানে একটা বিষয়, আয়েশা সিদ্দিকা তার বাড়িতেই শিখেছেন, এটা আভ্যন্তরীণ ব্যাপার। বর্তমান সময়েও ঢাকাতে, ধরে নিন ঢাকাতে ভার্সিটি রয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রয়েছে, ঢাকা ভার্সিটি রয়েছে, এরপরে যদি সরকারি কলেজগুলো আপনি হিসাব করেন তাহলে অগণিত সরকারি কলেজ রয়েছে বাংলাদেশে। আচ্ছা, যদি আপনারা নারীবাদী আন্দোলনের নেত্রী যারা রয়েছেন তাদেরকে যদি বলা হয় যে যদি সত্যি আপনারা নারীর শিক্ষাকে উন্নয়ন করতে চান, তাহলে আপনারা নারীর শিক্ষার আগে আপনি কেন নারীদের শিক্ষার জন্য একটা উন্মুক্ত, একটা খোলা পরিবেশ আপনারা সরকারের কাছে চাচ্ছেন না? আপনারা কেন বলছেন না যে ছেলেদের জন্য যদি 5টি ভার্সিটি হয় তাহলে ওই শহরে মহিলাদের জন্য আলাদা 2টি ভার্সিটি হতে হবে? আপনারা কেন বলছেন না যে একটা শহরে যদি পুরুষদের জন্য যদি 10টি সরকারি বিশ্ববিদ্যালয় হয়ে থাকে তাহলে মহিলাদের জন্য কমপক্ষে হলে 5টি সরকারি কলেজ হতে হবে? কেন আপনারা এই দাবি তুলছেন না? কেন আপনারা অযথা বলছেন ইসলাম মহিলাদেরকে শিক্ষিত করতে চায় না? কেন আপনারা এই কথা বলছেন? মহিলা ভার্সিটিতে মহিলা ছাত্রী হবে আর মহিলারা শিক্ষক হবেন, অসুবিধা কোথায় আছে? কারণ এখানে আপনাদের হয়তো বা একটু ঢেকে থাকতে হবে, পুরুষদেরকে আপনাদের বড় বড় জিনিস, মানে বড় বড় যে বিষয়গুলো আছে আপনাদের, যে গুরুত্বপূর্ণ যেগুলো ঢাকা বাঞ্ছনীয়, যেগুলো ঢাকা ফরজ, সেগুলো আপনাদের হয়তো বা পুরুষদেরকে দেখিয়ে তাদেরকে আকৃষ্ট করতে পারবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, ওই সকল নারীরাই হলো জাহান্নামী যারা পোশাক পরিধান করার পরেও বিবস্ত্র, পুরুষদেরকে নিজেদেরকে আকৃষ্ট করে, নিজেরাও পুরুষদের দিকে আকৃষ্ট হয়। লাম ইয়াজিদ রিহাল জান্নাতি, তারা জান্নাতের সুগন্ধও পাবে না, অথচ জান্নাতের সুগন্ধ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। তো তারা হয়তো বা ওই হাদিসের প্রতি আমল করতে চান, মানে পোশাক পরেও নগ্ন থাকবেন, পেট পিট বের করে, কলিক রয়েছে হয়তো বা সহকারী শিক্ষক যারা রয়েছেন তাদের সঙ্গে খোশ মেজাজে থাকবেন। নারী পুরুষের শিক্ষাটা একত্রে থাকার কারণে আপনারা পত্রিকাতে দেখেছেন বিভিন্ন টিচার ছাত্রীদেরকে ধর্ষণ করার পরে সে মামলা খেয়েছে, পরিমল নামে একজন প্রসিদ্ধ শিক্ষক আছে, তাই না? আরো বিভিন্ন মাস্টার রয়েছে। তো এগুলো জন্ম হলো কোথেকে?
এগুলো জন্ম হয়েছে নারী পুরুষের এক সঙ্গবাস এবং শিক্ষালয় বা পাঠশালা একত্র থাকার কারণে এগুলো প্রবলেম বা এগুলো সমস্যা। যদি তাদের শিক্ষাকে আলাদা করে দেওয়া হয়, যদি সত্যিকার অর্থে নারীদেরকে তাদের উচ্চ আসন বসিয়ে দিতে চান, তাহলে ভার্সিটি তাদের জন্য আলাদা করা উচিত, এমনকি আলাদা করা ফরজ। যেমন প্রাইমারি স্কুল যদি ছেলেদের জন্য হতে পারে, বালিকা প্রাইমারি স্কুল হতে পারে, বালিকা হাই স্কুল হতে পারে, বালক হাই স্কুল হতে পারে, এবং বালিকা কলেজ হতে পারে, বালক কলেজও হতে পারে, পুরুষদের জন্য ভার্সিটি হতে পারে, মহিলাদের জন্য ভার্সিটি হতে পারে, সেইটাতে আপনারা যাবেন না, এক জায়গাতে ক্লাস করবেন আর মুচকি মুচকি হাসবেন। আর ইসলামের বিরুদ্ধে বদনাম করতে খুব ভালো লাগে, খুব আরাম পাওয়া যায়, তাই না? তাহলে ইসলাম নারীদেরকে এমন কোন অধিকার নাই, দেয় নাই। এরপরে আরেকটি অধিকার নিয়ে কথা বলা হয় যে মহিলাদেরকে অর্থনৈতিক ভাবে অধিকার ইসলাম নারীদেরকে দেয় নাই। তো আজকে সময় নেই, অর্থনৈতিক অধিকারটা আরো সবচেয়ে বেশি আনন্দদায়ক মহিলাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে অর্থনৈতিক ভাবে এতটাই স্বাবলম্বী করা হয়েছে যেই স্বাবলম্বীটা একজন পুরুষকে করা হয় নাই। এই অধিকার নিয়ে আজকে সময় শেষ, আগামী জুমায় আলোচনা করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ এই সিদ্ধান্তে আসতে পারি, ইসলাম নারীদেরকে অপমানিত করে নাই, ইসলাম নারীদেরকে কন্যা হিসাবে, শিশু হিসাবে, কৈশোর জীবন হিসাবে, ছাত্রী হিসাবে, শিক্ষিকা হিসাবে একটা অনন্য জায়গাতে নিয়ে গেছে, যেটা আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত এমন কোন সভ্যতা পৃথিবীতে আসবে না যে সভ্যতা নারীদেরকে অন্য একটা জায়গাতে বা তার চাইতে উঁচু কোনো জায়গাতে নিয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, বিশেষ করে পুরুষদেরকে বলছি, আমরা যাতে নারীদের যথাযথ অধিকারগুলো, যথাযথ হকগুলো আমরা আদা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।